न चैतन्यं प्रभो नित्यानन्दा श्रीअद्वैतगदाधर सुभाषति गौरभक्तवृन्द
नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धाम दाय नगर ग्राम तारिने नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देश तारिणे वांछाकल्पतरुभ्यश्च कृपा सिंधुवेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। तो आज के हमारा श्री चैतन्य चरितामृत मध्यलीला पंचदश परिच्छेद सार्वभौम भट्टाचार्य गृह श्री चैतन्य महाप्रभु प्रसाद सेवा विषय वस्तुर 254 नम्बर श्लोक थेके अध्ययन करब। आचमन करिया भट्ट दिल मुखबास तुलसी मंजरी लवंग एलाची रसबास भोजनांते सार्वभौम भट्टाचार्य श्री चैतन्य महाप्रभु के आचमन करालेन हाथ पा धुए दिलेन एवं तारपर तुलसी मंजरी लवंग एवं रस और सौगंध युक्त एलाची दिलेन। सर्वांगे पराइल प्रभुर माल्य चंदन दंडवत हैया बोले सदैन्य वचन निंदा कराइते तुमा आइनु निज घरे एई अपराध प्रभु क्षमा कर मरे। তারপর সার্বম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর সর্বাঙ্গে চন্দন দিলেন এবং তার গলায় মালা পরিয়ে দিলেন। তারপর তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করে তিনি দৈন্য সহকারে তাকে বললেন, তোমাকে নিন্দা করাতে আমি আমার ঘরে নিয়ে এলাম, আমার এই অপরাধ তুমি ক্ষমা করো। প্রভু কহে নিন্দা নহে সহজ কহিল ইহাতে তোমার কিবা অপরাধ হইল। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, অমুক যা বলেছে তা নিন্দা নয়, তা সত্য, এতে তোমার কি অপরাধ হল। এত বলি মহাপ্রভু চলিলা ভবনে ভট্টাচার্য তাঁর ঘরে গেলা তাঁর শোনে। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাসস্থানে ফিরে চললেন এবং সার্বভৌম ভট্টাচার্য তার সঙ্গে গেলেন। প্রভু পদে পড়ি বহু আত্মনিন্দা কইল তারে শান্ত করি প্রভু ঘরে পাঠাইল। শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ে পড়ে সার্বভৌম ভট্টাচার্য বহু আত্মনিন্দা করলেন, তখন তাকে শান্ত করে শ্রী চৈতন্য মহাপ্রভু ঘরে পাঠালেন। ঘরে আসি ভট্টাচার্য ষাঠির মাতা শোনে আপনা নিন্দিয়া কিছু বলে ন বচনে। চৈতন্য গোসাঁর নিন্দা শুনিল যাহা হইতে তারে বদ্ধ কইলে হয় পাপ প্রায়শ্চিতে। ঘরে ফিরে গিয়ে সার্বভৌম ভট্টাচার্য তার পত্নী ষাঠির মাতার সঙ্গে আলোচনা করে নিজের নিন্দা করে বলতে লাগলেন, যার কাছ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিন্দা শুনলাম তাকে বধ করলে সেই পাপের প্রায়শ্চিত হয়। কঠোর তাৎপর্য ছিল প্রভুপাদ উল্লেখ করেছেন। হরিভক্তি বিলাসে বৈষ্ণব নিন্দা সম্বন্ধে স্কন্ধ পুরাণ থেকে নিম্নলিখিত শ্লোকগুলি উল্লেখ করা হয়েছে। जो हि भागवतं लोकम उपहासम निपु उत्तम करुति तस्य नश्यन्ति अर्थ धर्म जश सुतः। निंदां कुर्वन्ति जे मूढ़ा वैष्णवानां महात्मानां पतन्ति पितृभि सार्धं महारौरव संघिते। हन्ति निन्दन्ति वैदेष्टि वैष्णवान् अभिनन्दति ক্রুধ্যতে জাতি ন হর্ষম দর্শনে পতনানি ষঠ। মার্কণ্ডেয় এবং ভগীরথের আলোচনায় বলা হয়েছে, হে রাজন, কেউ যদি উত্তম বৈষ্ণবকে উপহাস করে তাহলে তার সমস্ত পুণ্যকর্ম, ধন সম্পদ, যশ এবং পুত্র বিনষ্ট হয়। বৈষ্ণবেরা সকলে মহাত্মা, যে তাদের নিন্দা করে সে তার পিতৃপুরুষ সহ মহারৌরবে পতিত হয়। কেউ যদি বৈষ্ণবকে হত্যা করে, নিন্দা করে বা তার প্রতি ঈর্ষাপরায়ণ হয় বা ক্রোধ হয় বা অভিনন্দন না করে অথবা তাকে দেখে হর্ষ অনুভব না করে তাহলে সে নরকে পতিত হয়। হরিভক্তি বিলাসের দশের 314 শ্লোকে বলা হয়েছে, দ্বারকা মাহাত্ম্য থেকে নিম্নলিখিত শ্লোকটি উল্লেখ করা হয়েছে, করপত্রৈশ্চ ফাল্যন্তে সুতীব্রৈর যমসাসনৈ নিন্দাং কুর্বন্তি যে পাপাং বৈষ্ণবানাং মহাত্মনম। প্রহ্লাদ মহারাজ এবং বলি মহারাজের আলোচনায় বলা হয়েছে, যে সমস্ত পাপী মহাত্মা বৈষ্ণবদের নিন্দা করে তারা যমরাজের দ্বারা অত্যন্ত কঠোর শাস্তি ভোগ করে। বিষ্ণুর নিন্দার ফলে ভক্তি সন্দর্ভে 313 শ্লোকে উল্লেখ করা হয়েছে, যে নিন্দন্তি হৃষিকেশম তদ্ভক্তং পুণ্যরূপিণম শত জন্মার্জিতং পুণ্যম তেষাং নশ্যতি নিশ্চিতম তে পচ্যতে মহাঘুরে কুম্ভীপাক ভয়ানকে ভক্ষিতাহা কীট সংঘেন যাবচন্দ্র দিবাকরৌ শ্রী বিষ্ণুর অবমানানাথ গুরুতরম শ্রী বৈষ্ণব উল্লঙ্ঘনম তদীয় দূষক জানান ন পশ্যেত পুরুষাধমান তৈ সার্ধম বঞ্চক জনৈ সহবাসং ন কারয়েত। যে শ্রী বিষ্ণুর এবং তার ভক্তের নিন্দা করে তার শত জন্মার্জিত পুণ্য বিনষ্ট হয়, সে কুম্ভীপাক নামক ভয়ঙ্কর নরকে পচতে থাকে এবং যতদিন পর্যন্ত সূর্য এবং চন্দ্র বিরাজমান থাকে ততদিন পর্যন্ত কীটেরা তাকে খেতে থাকে। তাই যে বিষ্ণু এবং বৈষ্ণবের নিন্দা করে তার মুখ পর্যন্ত দর্শন করা উচিত নয়, কেবল কোন অবস্থাতেই সেই প্রকার মানুষের সঙ্গ করা উচিত নয়। ভক্তি সন্দর্ভের 265 নম্বর শ্লোকে শিল জীব গোস্বামী শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের 74 অধ্যায়ের 40 নম্বর শ্লোক থেকে উল্লেখ করেছেন, নিন্দাম ভগবত শ্রীন্বন তৎপরস্য জনস্য বা ততো না পৈতিজ সোপি জাতি অধ সুকৃতাৎচ্যুত। ভগবান এবং ভগবানের ভক্তের নিন্দা শোনা মাত্রই কেউ যদি তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ না করে তাহলে তিনি ভক্তি মার্গ থেকে অধঃপতিত হন। এইসব বলা হচ্ছে শাস্ত্রে। তেমনি শ্রীমদ্ ভাগবতে চতুর্থ স্কন্ধে চতুর্থ অধ্যায়ে 17 নম্বর শ্লোকে শিবপত্নী সতীর উক্তি, কর্ণপিধায় নিরিয়াত যদকল্প ইসে ধর্মাবিতর্য শ্রেণীভীর নিভীরস্যমানে ছিন্দ্যাত প্রসহ্য রুষতি মসতাম প্রভুশ্চেত জিহ্বাম উশনপি ততো বিসৃজেত সধর্ম। কেউ যদি কোনো কাণ্ড জ্ঞানহীন ব্যক্তিকে ধর্মের ঈশ্বর এবং নিয়ন্তার নিন্দা করতে শুনে তাহলে তাকে দণ্ডদান করতে অক্ষম হলে কান বন্ধ করে সেখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু কেউ যদি তাকে হত্যা করতে সক্ষম হয় তাহলে সে নিন্দুকের জিহ্বা কেটে তাকে হত্যা করা উচিত এবং তারপরে নিজের প্রাণ ত্যাগ করা উচিত। কিংবা নিজ প্রাণ যদি করি বিমোচন দুই যোগ্য নহে দুই শরীর ব্রাহ্মণ। সারম ভট্টাচার্য বলতে লাগলেন, অথবা আমি যদি নিজের জীবন ত্যাগ করি তাহলেও পাপ হবে, এই দুটির কোনোটাই করা উচিত নয়, কেননা দুটি শরীরই ব্রাহ্মণের। পুনঃ সেই নিন্দকের মুখ না দেখিব পরিত্যাগ কইলু তার নাম না লইব। আমি আর কখনো সেই নিন্দুকের মুখ দর্শন করব না, তাকে আমি পরিত্যাগ করলাম, আমি তার নাম পর্যন্ত আর মুখে আনব না। ষাঠিরে কহ তারে ছাড়ুক সে হইল পতীত পতীত হইলে ভর্তা ত্যজতে উচিত। প্রপাদ বলেছেন তাৎপর্যে। শ্লোকে বলা হচ্ছে, সর্বভট্টাচার্য বলছেন, সাঠিকে বলো সে যেন তাকে ত্যাগ করে, কেননা সে পতিত হয়েছে। পতি যদি পতিত হয় তাহলে স্ত্রীর কর্তব্য হচ্ছে তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা। শিল সার্বভৌম ভট্টাচার্য বিবেচনা করেছিলেন যে অমুককে বধ করলে ব্রাহ্মণ হত্যার পাপ হবে এবং নিজে আত্মহত্যা করলেও তার সেই পাপ হবে, কেননা তিনিও ছিলেন ব্রাহ্মণ। যেহেতু এই দুটি পন্থাই গ্রহণযোগ্য নয়, তাই সার্বভৌম ভট্টাচার্য স্থির করেছিলেন অমুঘের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে এবং তার মুখ দর্শন না করতে। ব্রহ্মহত্যা সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে সপ্তম অধ্যায়ে 53 শ্লোকে নিম্নলিখিত নির্দেশটি দেওয়া হয়েছে। শ্রী ভগবান উবাচ, ব্রহ্মবন্ধুর ন হন্তব্য আততাই বধারহন ময়েব উভয়মাত্মাতম পরিপাহ্যনুশাসনম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মবন্ধুকে হত্যা করা উচিত নয়, কিন্তু সে যদি আত্মতায়ী হয় তাহলে তাকে হত্যা করা উচিত। এই অনুশাসন শাস্ত্রে দেওয়া হয়েছে এবং সেই অনুসারে তোমার কার্য করা উচিত। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটিতে ভাষ্য শিল শ্রীধর স্বামী স্মৃতি শাস্ত্র থেকে নিম্নলিখিত শ্লোকটি উল্লেখ রয়েছে। আততাই ন মায়াস্তমপি বেদান্ত পারগাম জিংহাং সন্তং জিংহাং সিয়ান তেন ব্রহ্মহা ভবেত। আততাই যদি বেদান্ত শাস্ত্রে মহাপণ্ডিত হয় তাকে বধ করা উচিত, কেননা সে জিংহাংসা পরায়ণ হয়ে হত্যা করেছে। এই রূপ ক্ষেত্রে ব্রহ্মহত্যার পাপ হয় না। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধে সপ্তম অধ্যায়ে 57 শ্লোকে আরও বলা হয়েছে, বপনং দ্রবিনাদানম স্থানা নির্যাপনম তথা এস হি ব্রহ্মবন্ধু নাঙ্গ বধু নান্য অস্তি দৈহিকাহ। মাথার চুল কেটে দেওয়া, তার ধন থেকে তাকে বঞ্চিত করা অথবা তার গৃহ থেকে তাকে বার করার মাধ্যমে বন্ধুবান্ধবদের শাস্তি দেওয়ার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে। দৈহিকভাবে তাকে বধ করার নির্দেশ দেওয়া হয়নি। এ ধরনের শাস্তি ব্রহ্মবন্ধুর পক্ষে যথেষ্ট, তাদের দৈহিকভাবে বধ করার কোনো প্রয়োজন নেই। সার্বভৌম ভট্টাচার্য বিবেচনা করেছিলেন যে তার কন্যা ষাঠী তার পতির সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করা উচিত। সে সম্বন্ধে শ্রীমদ ভাগবত পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 18 শ্লোকে বলা হয়েছে যে, ন পতিশ্চ স শ্যাম ন মুচয়েদ য সমুপেত মৃত্যুম। পতি যদি আসন্ন মৃত্যুর হাত থেকে পত্নীকে উদ্ধার না করতে পারে তাহলে সেই পতি পতি নয়, অর্থাৎ যিনি স্বয়ং কৃষ্ণ ভজন করেন না, যিনি কৃষ্ণ বিমুখতা বা কৃষ্ণ বিস্মৃতির রূপ আসন্ন মৃত্যুর হাত থেকে পত্নীকে রক্ষা করতে পারে না, তিনি পতিত, সুতরাং পতি নন। বহির্দৃষ্টিতে কৃষ্ণে সমর্পিত আত্মা পত্নীরূপী কোনো ভক্ত যদি নিষ্কপটভাবে শুদ্ধ কৃষ্ণ ভজনের জন্য দ্বিজপত্নীদের মতো শ্রীকৃষ্ণের অভক্ত বা বিরোধী পতি অভিমানী ব্যক্তির সঙ্গ পরিত্যাগ করে গৃহে অবস্থান করেন, তবে তাতে কোনো বিধি লঙ্ঘন হয় না। এই বিষয়ে স্বয়ং ভগবান বলেছেন, পতেও নাভ্য সুয়েরন পিতৃভাতৃ সুতাদয়ঃ লোকাশ্চব ময়োপেতা দেবাপি অনুমন্যতে ন প্রীতয়ে নুরাগায় হি অঙ্গসঙ্গু নির্নামিহ তন্মনোময়ী যুঞ্জান অচিরানমাবপ্স্যতে। ভগবানের ইচ্ছায় এই ধরনের বিচ্ছেদ কখনোই নিন্দনীয় নয়, কারোরই শ্রীকৃষ্ণের নির্দেশের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া উচিত নয়। এই ধরনের আচরণ দেবতারাও সর্বদা অমনুমোদন করেন। বস্তুত এই জড়জগতে অঙ্গে অঙ্গে পরস্পর সঙ্গ হলেই যে প্রীতি বা স্নেহ বৃদ্ধি হয় তা নয়, শ্রীকৃষ্ণে শুদ্ধভাবে সতত মনসংযোগ করলেই অচিরে কৃষ্ণ প্রাপ্তি ঘটে। দশম স্কন্ধে 23 অধ্যায় 31 এবং 32 শ্লোক। পতিঞ্চ পতিতং ত্যজেত পতি যদি অধপতিত হয় তাহলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত। এই শ্লোকটি স্মৃতিশাস্ত্র থেকে উদ্ধৃত, শ্রীমৎ ভাগবতের সপ্তম স্কন্ধের একাদশ অধ্যায়ের আঠাইশ শ্লোকে উল্লেখ করা হয়েছে। সন্তুষ্টা লুলুপা দক্ষা ধর্মজ্ঞা প্রিয় সত্যবাক অপ্রমতা সূচি স্নিগ্ধা পতিং ত্বপতিতং ভজেত। যে পত্নী সন্তুষ্টা লোভহীন দক্ষা ধর্মজ্ঞা প্রিয় ও সত্যবাক অপ্রমতা সূচি এবং স্নিগ্ধা, তার পতি যদি পতিত না হয় তাহলে তার পতির অনুগত হয়ে সেবা করা উচিত। সেই রাত্রে অমোঘ কাহা পালাইয়া গেল, প্রাতকালে তার বিসূচিকা ব্যাধি হইল। সেই রাত্রে সার্বম ভট্টাচার্যের জামাতা অমোঘ কোথায় পালিয়ে গেল এবং পরের দিন সকালবেলা তার বিসূচিকা অর্থাৎ কলেরার রোগ হল। অমোঘ মরে ন শুনি কহে ভট্টাচার্য, সহায় হইয়া দৈব কইলা মোর কার্য। সার্বম ভট্টাচার্য যখন শুনলেন যে বিসূচিকায় আক্রান্ত হয়ে অমোঘ মরণোন্মুখ, তখন তিনি ভাবলেন দৈব আমার সহায় হয়ে আমার ইচ্ছা সফল করেছে। ঈশ্বরে তো অপরাধ ফলে ততক্ষণ, এত বলি পড়ে দুই শাস্ত্রের বচন। কেউ যখন পরমেশ্বর ভগবানের প্রতি অপরাধ করে তৎক্ষণাৎ তাকে তার ফল ভোগ করতে হয়। এই বলে তিনি শাস্ত্র থেকে দুটি শ্লোক পড়লেন। মহতাহি প্রযত্নেন হস্ত্যং স্বরথপতিভি অস্মাভির যদনুষ্ঠেয়েত গন্ধর্বৈর তদ অনুষ্ঠিতম। হস্তি অশ্বরথ পদাতিক সৈন্য প্রচুর রূপে সংগ্রহ করে অনেক আয়োজনপূর্বক আমাদের যা করতে হয় গন্ধর্বরা তা করে রেখেছেন। এই শ্লোকটি মহাভারত বর্ণপর্বের ২৪১-১৫ থেকে উদ্ধৃত। কর্ণকর্তৃক পরিচালিত হয়ে দুর্যোধনাদি কৌরবেরা ঘোষ যাত্রায় এসে তাদের কর্মফলে গন্ধর্বরা চিত্রসেন কর্তৃক সপরিবারে অবরুদ্ধ হয়। তখন দুর্যোধনের ভয় বিহল অমাত্যবর্গ বনবাসী যুধিষ্ঠির আদি পাণ্ডবদের শরণাপন্ন হয়ে গন্ধর্বদের কবল থেকে কৌরবদের উদ্ধার করতে অনুরোধ করেন। তখন দুর্যোধন আদি কৌরবদের পূর্বকৃত অত্যাচার স্মরণ করে প্রতিশোধ গ্রহণের ইচ্ছায় ভীমসেন এই কথা বলেছিলেন। ভীমসেন মনে করিয়েছিলেন দুর্যোধন আদি কৌরবেরা যে গন্ধর্বদের হাতে অবরুদ্ধ হয়েছে তাতে ভালোই হয়েছে, কেননা পাণ্ডবদের তা করতে অনেক প্রয়াস করতে হতো। আয়ু শ্রিয়ম যশোধরমং লোকানাশিষ এবচ হন্তি শ্রেয়াংশি সর্বাণি পুংসো মহদতিক্রমঃ। কেউ যখন মহৎ বৈষ্ণবদের অবমাননা করে, বৈষ্ণব অপরাধ করে, তখন তার আয়ু ঐশ্বর্য যশ ধর্ম প্রতিপত্তি এবং সৌভাগ্য সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। মহারাজ পরীক্ষিতের কাছে শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে চতুর্থ অধ্যায় ৪৬ নম্বর শ্লোকে বর্ণনা করার সময় শ্রী সুখদেব গোস্বামীর উক্তি, ভোজরাজ কংস তার ভগ্নী দেবকীর কন্যা রূপিণী যুগমায়াকে হত্যার চেষ্টা করে, যিনি শ্রীকৃষ্ণের জন্মের সময় যশোদা মায়ের কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। এই কন্যাটি এবং শ্রীকৃষ্ণ একই সময়ে জন্মগ্রহণ করেছিলেন এবং বসুদেব যশোদার আলোয় কৃষ্ণকে রেখে যুগমায়াকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন। তাকে যখন মথুরায় নিয়ে আসা হয় কংস তখন সেই নবজাত কন্যাটিকে পাথরের মাঝেতে আছাড় মেরে হত্যা করতে চেষ্টা করে, কিন্তু যুগমায়া তার হাত থেকে বেরিয়ে গিয়ে তার স্বরূপ ধারণ করে ঘোষণা করেন যে কংসের পক্ষে তাকে হত্যা করা সম্ভব নয়। তারপর তিনি কংসকে শ্রীকৃষ্ণের আবির্ভাব সংবাদ দান করেন। ভয়ে বিহ্বল হয়ে কংস তখন অসুর স্বভাব বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষী মন্ত্রীদের সঙ্গে মন্ত্রণা করে বিষ্ণুভক্ত সাধু ঋষিদের হিংসা করার জন্য দানবদের আদেশ প্রদান করে। তখন শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে সেই প্রকার বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষের ফল এভাবে বর্ণনা করেন। মহৎ অতিক্রম শব্দটির অর্থ হচ্ছে বিষ্ণু এবং বৈষ্ণব বিদ্বেষ। এই শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহৎ শব্দটির অর্থ মহান ব্যক্তি, ভগবান অথবা তার ভক্ত। নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকেন বলে ভক্তরা ও পরমেশ্বর ভগবানের মতো মহান। ভগবদ্গীতায় নবম অধ্যায়ে ১৩ শ্লোকে মহৎ শব্দটির বিশ্লেষণ করা হয়েছে। মহাত্মানস্তু মাং পার্থ দৈবিং প্রকৃতিমা আশ্রিতা ভজন্তি অনন্য মনসু জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম। হে পার্থ, যারা মহচ্ছন্ন নয় সেই সমস্ত মহাত্মারা আমার দৈবী প্রকৃতি আশ্রয় থেকে তারা সর্বদাই আমার ভক্তিযুক্ত সেবায় যুক্ত থাকে। কেননা তারা জানে আমি আদি অব্যয় পরমেশ্বর ভগবান। বিষ্ণু বৈষ্ণবের প্রতি বিদ্বেষ অসুরদের পক্ষে মোটেই মঙ্গলজনক নয়। এ ধরনের ঈর্ষার ফলে অসুরেরা যা কিছু মঙ্গলময় তা সবই হারিয়ে ফেলে। গোপীনাথ আচার্য গেলা প্রভু দর্শনে, প্রভু তারে পুছিল ভট্টাচার্য বিবরণে। সেই সময় গোপীনাথ আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে সার্বম ভট্টাচার্যের গৃহের কুশল জিজ্ঞাস করেন। আচার্য কহে উপবাস কইল দুইজন, বিসূচিকা ব্যাধিতে অমুগ ছাড়িছে জীবন। গোপীনাথ আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন যে সার্বম ভট্টাচার্য এবং তার পত্নী উভয়ই উপবাস করছেন এবং তাদের জামাতা অমুক বিসূচিকা রোগে আক্রান্ত হয়ে মরণ উন্মুখ। শুনি কৃপাময় প্রভু আইলা ধাইয়া, অমুখেরে কহে তার বুকে হস্ত দিয়া, সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয়, কৃষ্ণের বসিতে এই যোগ্য স্থান হয়, মাৎসর্য চণ্ডাল কেনে ইহা বসাইলে, পরম পবিত্র স্থান অপবিত্র কইলে। এই খবর পাওয়া মাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু ছুটে সেখানে গেলেন এবং অমুঘের বুকে হাত দিয়ে বললেন, এই ব্রাহ্মণের হৃদয় স্বাভাবিকভাবেই নির্মল, সেটি শ্রীকৃষ্ণের বসার উপযুক্ত স্থান, কিন্তু সেখানে কেন তুমি মাৎসর্যরূপ চণ্ডালকে বসালে, সেই পরম পবিত্র স্থানকে কেন এইভাবে অপবিত্র করলে। সার্বভৌম সঙ্গে তোমার কলুষ হইল ক্ষয়, কলমস ঘুচিলে জীব কৃষ্ণ নাম লয়। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গ প্রভাবে তোমার সমস্ত কলুষ ক্ষয় হয়েছে। হৃদয়ের কলুষ যখন নির্মল হয় তখন জীব হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করতে সক্ষম হয়। উঠহ মুখ তুমি লও কৃষ্ণ নাম, অচিরে তোমারে কৃপা করিবে ভগবান। অতএব হে অমুক, উঠ এবং কৃষ্ণ নাম গ্রহণ করো, তাহলে অচিরেই শ্রীকৃষ্ণ তোমাকে কৃপা করবেন। তাৎপর্য ছিল, প্রভুপাদ উল্লেখ করেছেন ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান এই তিনভাবে অদ্বয় তত্ত্বের উপলব্ধি হয়। যিনি ব্রহ্মকে উপলব্ধি করেছেন তিনি ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণ যখন ভগবানের সেবায় যুক্ত হন তখন তাকে বলা হয় বৈষ্ণব। পরমতত্ত্বের পূর্ণ উপলব্ধি ভগবান এবং অসম্যক উপলব্ধির স্তর ব্রহ্ম। ব্রাহ্মণের মুখে কেবল নামাভাস উদিত হয়, কিন্তু অদ্বৈত জ্ঞান বিষ্ণুর সঙ্গে সম্বন্ধ জ্ঞান যোগ যুক্ত ব্রাহ্মণই অভিধেয় বৃত্তিযুক্ত বা সেবা সূত্রে আবদ্ধ হলে, অর্থাৎ ভজন করলে ভাগবত বা বৈষ্ণব হতে পারেন। তখন এই অবিদ্যাজনিত কলুষ বা অপরাধ দূর হয়ে তার মুখে শুদ্ধ নাম উদিত হয়। ভগবদ্গীতা সপ্তম অধ্যায়ের ২৮ নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে, যেসাং তু অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মাণাম তে দ্বন্দ্বমহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যে ব্যক্তি পূর্ব জীবনে এবং এই জীবনে বহু পুণ্য অর্জন করেছেন, যার সমস্ত পাপ পূর্ণরূপে দূর হয়েছে এবং যিনি দ্বন্দ্ব ও মোহ থেকে মুক্ত হয়েছেন, তিনি দৃঢ় নিষ্ঠা সহকারে ভগবান সেবায় যুক্ত হতে পারেন। কোন ব্রাহ্মণ মহাপণ্ডিত হতে পারেন, কিন্তু তার অর্থই নয় যে তিনি জড়কলুষ থেকে মুক্ত। তবে ব্রাহ্মণের কলুষ সত্ত্বগুণে, জড়জগতের তিনটি গুণ সত্য রজ এবং তম, এই গুণগুলি প্রকৃতপক্ষে কলুষের বিভিন্ন স্তর। ব্রাহ্মণ যতক্ষণ না এ ধরনের কলুষ থেকে মুক্ত হয়ে নির্মল বা নির্গুণ ভগবত সেবায় স্তরে উন্নীত হচ্ছেন, ততক্ষণ তিনি বৈষ্ণব হতে পারে না। নির্বিশেষবাদীরা অদ্বৈত তত্ত্বের নির্বিশেষ ব্রহ্মজ্যোতি উপলব্ধি করে থাকতে পারেন, কিন্তু তার কার্যকলাপ নির্বিশেষ স্তরেই সীমিত থাকে। কখনো কখনো তারা যে পাঁচ প্রকার সগুণ উপাসনা কল্পনা করে তা কখনোই অদ্বৈত তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে সাহায্য করে না। নির্বিশেষবাদী নিজেকে ব্রাহ্মণ বলে অভিমান করতে পারেন এবং সত্যগুণে অধিষ্ঠিত হতে পারেন, কিন্তু তাহলেও তিনি জড়া প্রকৃতির গুণের দ্বারা আবদ্ধ, অর্থাৎ তিনি এখনও মুক্ত হতে পারেননি। কেন না? সম্পূর্ণরূপে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত না হলে মুক্তি লাভ হয় না। এইভাবে দেখা যায় যে মায়াবাদ দর্শন জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। কেউ যখন যথাযথভাবে দীক্ষা গ্রহণ করার মাধ্যমে বৈষ্ণব হন, তখন তিনি আপনা থেকে ব্রাহ্মণত্ব লাভ করেন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। গরুড় পুরাণে তা প্রতিপন্ন হয়েছে, ব্রাহ্মণানাং সহস্রেভ্যো সত্রজাজি বিশিষ্যতে, সত্রজাজি সহস্রেভ্যো সর্ববেদান্ত স্পারগহ সর্ববেদান্ত বিত কোট্যা বিষ্ণু ভক্ত বিশিষ্যতে। হাজার হাজার ব্রাহ্মণের মধ্যে একজন যজ্ঞ অনুষ্ঠানের উপযুক্ত হতে পারেন, এইরকম হাজার হাজার উপযুক্ত ব্রাহ্মণদের মধ্যে একজন পূর্ণরূপে বেদান্ত দর্শনে অভিজ্ঞ হতে পারেন, এইরকম কোটি কোটি বেদান্ত দর্শনের মধ্যে কদাচিত একজন বিষ্ণুভক্ত হন এবং তিনি সবচাইতে উন্নত স্তরে অধিষ্ঠিত। পূর্বরূপে ব্রাহ্মণত্ব লাভ না করলে পারমার্থিক মার্গে অগ্রসর হওয়া যায় না। প্রকৃত ব্রাহ্মণ কখনোই বৈষ্ণব বিদ্বেষী নন, যদি হন তাহলে বুঝতে হবে যে তিনি যথার্থ ব্রাহ্মণত্বের স্তরে উপনীত হতে পারেননি। নির্বিশেষবাদী ব্রাহ্মণেরা সর্বদাই বৈষ্ণব নীতির বিরুদ্ধী, তারা বৈষ্ণব বিদ্বেষী। কেন না? তারা জীবনের প্রকৃত লক্ষ্য সম্বন্ধে অবগত নয়, নতে বিদু স্বার্থগতিং হি বিষ্ণু। কিন্তু কোনো ব্রাহ্মণ যখন বৈষ্ণব হন তখন তার কোনো দ্বন্দ্বের ভাব থাকে না, আর ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হয় তাহলে সে অবশ্যই ব্রাহ্মণের স্তরে থেকে অধঃপতিত হয়। সে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে যে এগারো অধ্যায়ের পঞ্চম এবং থেকে তিন শ্লোকে, ভজন্তি অবজানন্তি স্থানাদ ভ্রষ্টা পতন্তি অধ, অর্থাৎ সে যদি ভগবানের ভজনা না করে তাহলে সে সেই স্তর থেকে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। আমরা দেখি যে কলিযুগ বহু তথাকথিত ব্রাহ্মণ বৈষ্ণবী বিদ্বেষী, কলির কলুষিত ব্রাহ্মণ মনে করে যে ভগবানের শিববিগ্রহের আরাধনা হচ্ছে কল্পনা, অর্চে বিষ্ণু শিলাধি গুরুতে নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি। এ ধরনের কলুষিত ব্রাহ্মণেরা পঞ্চ উপাসনার নামে কোনো পূজা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মনে করে যে মন্দিরে ভগবানের শিববিগ্রহ কাঠ অথবা পাথর থেকে তৈরি। তেমনি এই ধরনের কলুষিত ব্রাহ্মণেরা গুরুকে একজন সাধারণ মানুষ বলে মনে করে এবং কৃষ্ণ ভক্তি প্রচারের মাধ্যমে যখন মানুষকে বৈষ্ণবে পরিণত করা হয় তখন তারা প্রতিবাদ করে। তথাকথিত বহু ব্রাহ্মণেরা আমাদের বিরোধিতা করে বলে, কিভাবে আপনারা এই সমস্ত আমেরিকান এবং ইউরোপিয়ানদের ব্রাহ্মণে পরিণত করছেন? ব্রাহ্মণের পরিবারে কেবল ব্রাহ্মণের জন্ম হয়, তারা ভেবে দেখে না যে কোনো শাস্ত্রে সে কথা বলা হয়নি। ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে ১৩ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বিশেষভাবে বলেছেন কি, চতুর্বর্ণং মায়া সিষ্টম গুণকর্ম বিভাগশ, প্রকৃতির তিনটি গুণ এবং কর্মের প্রবণতা অনুসারে মানব সমাজে আমার দ্বারা চারটি বর্ণ এবং আশ্রম হয়েছে, সৃষ্টি হয়েছে। জন্ম অনুসারে কেহ ব্রাহ্মণ নয়, গুণ অথবা কর্ম অনুসারেই ব্রাহ্মণ হয়। তেমনি বৈষ্ণব কোনো বিশেষ জাতির অন্তর্ভুক্ত নয়। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু সেবায় প্রবণতা অনুসারে তার বৈষ্ণবত্ব নির্ধারিত হয়। শুনি কৃষ্ণ কৃষ্ণ বলি অমুঘ উঠিলা, প্রমণ মা দে মত্ত হইয়া নাচিতে লাগিলা। শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীহস্তের স্পর্শ লাভ করে এবং তার মুখে এক আশ্বাস বাণী শ্রবণ করে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অমুক শয্যা থেকে উঠে ভগবৎ প্রেমে উন্মত্ত হয়ে নাচতে লাগলেন। কম্পয়শ্রুপুলক স্তম্ভ স্বেদ সলভঙ্গ প্রভু হাসে দেখি তার প্রেমের তরঙ্গ। তারপর তার অঙ্গে কম্প অশ্রুপুলক স্তম্ভ স্বেদ সরভঙ্গ আদি ভগবত প্রেমের বিকার সমূহ প্রকাশ পেল এবং তার এই প্রেমের তরঙ্গ দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু হাসতে লাগলেন। প্রভুর চরণে ধরি কর এ বিনয় অপরাধ ক্ষম মরে প্রভু দয়াময়, এই ছার মুখে তোমার করিনু নিন্দন এত বলি আপন গালে চড়ায় আপন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে পতিত হয়ে অত্যন্ত বিনীতভাবে অমুক বলতে লাগলেন, হে দয়াময় প্রভু, দয়া করে তুমি আমার অপরাধ ক্ষমা করো, এই জঘন্য মুখ দিয়ে আমি তোমার নিন্দা করেছি। এ বলে সে নিজের গালে চড় মারতে লাগলো। চড়াইতে চড়াইতে গাল ফুলাইল, হাতে ধরি গোপীনাথ আচার্য নিষে দিল। এভাবে চড় মারতে মারতে তার গাল ফুলে গেল। অবশেষে গোপীনাথ আচার্য তার হাত ধরে তাকে নিবৃত করলেন। প্রভু আশ্বাসনে করে স্পর্শ তাঁর গাত্র, সার্বভৌম সম্বন্ধে তুমি মোর স্নেহ পাত্র। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন অমুঘের গাত্র স্পর্শ করে বললেন, তুমি আমার স্নেহের পাত্র, কেননা তুমি সার্বভৌম ভট্টাচার্যের জামাতা। সার্বভৌম গৃহে দাস দাসী যে কুকুর, সেহ মোর প্রিয় অন্য জনর হুদুর। সার্বভৌম ভট্টাচার্যের গৃহে দাস দাসী এমনি কুকুর পর্যন্ত আমার প্রিয়, তার আত্মীয় স্বজনের কথা আর কি বলবো। অপরাধ নাহি সদা ল কৃষ্ণ নাম, এত বলি প্রভু আইলা সার্বভৌম স্থান। আর কোন রকম অপরাধ না করে সর্বদা কৃষ্ণ নাম গ্রহণ কর। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের কাছে গেলেন। প্রভু দেখি সার্বভৌম ধরিলা চরণে, প্রভু তারে আলিঙ্গিয়া বসিলায়া আসনে। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে সার্বভৌম ভট্টাচার্য তার শ্রীপাদ পদ্ম জড়িয়ে ধরলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করে আসনে বসালেন। প্রভু কহে অমোগ শিশু কিবা তার দোষ, কেন উপবাস কর কেনে কর রুষ। শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, সান্ত্বনা বাক্য দিলেন, অমোঘ একটি শিশু, তার কি দোষ, কেন শুধু শুধু তার উপর রাগ করে তুমি উপবাস করছ। উঠ স্নান কর দেখ জগন্নাথ মুখ, শীঘ্র আসি ভোজন কর তবে মর সুখ। উঠ উঠ স্নান কর, তারপর সে জগন্নাথ দেবকে দর্শন কর এবং তারপর ফিরে এসে ভোজন কর, তাহলে আমি সুখী হব। তাবত রহিব আমি এথাই বসিয়া, যাবত না খাইবে তুমি প্রসাদ আসিয়া। যতক্ষণ পর্যন্ত না তুমি ফিরে এসে প্রসাদ গ্রহণ করছ ততক্ষণ আমি এখানে বসে থাকব। প্রভুপদ ধরি ভট্ট কহিতে লাগিলা, মরিত অমুঘতারে কেনে জিয়াইলাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ে ধরে সার্বভট্টাচার্য বলতে লাগলেন, অমুক যদি মরে যেত তাহলেই তো ভালো হতো, তুমি কেন তাকে বাঁচালে। প্রভু কহে অমুক শিশু তোমার বালক, বালক দোষ না লয় পিতা তাহাতে পালক। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, অমুক একটি শিশু এবং তোমার সন্তান, পিতা তার পুত্রের দোষ গ্রহণ করেন না, কেননা তিনি তার পালক। এবে বৈষ্ণব হইল তার গেল অপরাধ, তাহার উপরে এবে করহ প্রসাদ। এখন সে বৈষ্ণব হয়েছে এবং তার ফলে সে তার সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়েছে, এখন তুমি তাকে কৃপা করো। ভট্ট কহে চল প্রভু ঈশ্বর দর্শনে, স্নান করি তাহা মুই আসিছু এখনে। সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু দয়া করে এখন তুমি জগন্নাথ দেবকে দর্শন করতে যাও, শীঘ্রই আমি স্নান করে সেখানে যাচ্ছি। প্রভু কহে গোপীনাথ ইহাই রহিবা, ইহ প্রসাদ পাইলে বার্তা আমাকে কহিবা। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন গোপীনাথ আচার্যকে বললেন, গোপীনাথ তুমি এখানে থাকো এবং ইনি প্রসাদ পেলে আমাকে সে খবর দিও। এত বলি প্রভু গেলা ঈশ্বর দর্শনে, ভট্ট স্নান দর্শন করি করিলা ভোজনে। এইবেলে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন এবং সার্বভৌম ভট্টাচার্য স্নান করে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে গৃহে ফিরে ভোজন করলেন। সেই অমোঘ হইল প্রভুর ভক্ত একান্ত, প্রেমে নাচে কৃষ্ণ নাম লয় মহাশান্ত। সেই থেকে অমোঘ মহাপ্রভুর ঐকান্তিক ভক্তে পরিণত হল এবং মহাশান্ত হয়ে ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে নৃত্য করতে করতে কৃষ্ণ নাম কীর্তন করতে লাগলো। ওইছে চিত্রলীলা করে সচিরানন্দন, যেই দেখে শুনে তার বিস্ময় হয় অমন। এভাবে সচিনন্দন শ্রী গৌরসুন্দর তার বিচিত্র লীলা বিলাস করছিলেন, যেই তা দেখে অথবা শুনে সেই বিস্মিত হয়। ঐছে ভট্ট গৃহে করে ভোজন বিলাস, তার মধ্যে নানা চিত্র চরিত্র প্রকাশ। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের গৃহে ভোজন বিলাস করেছিলেন এবং সেই একটি লীলায় মধ্যেই বহু অদ্ভুত চিত্র এবং চরিত্র প্রকাশিত হয়েছে। সার্বভৌম ঘরে এই ভোজন চরিত, সার্বভৌম প্রেমে যাহা হইলা বিদিত। শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্ভুত লীলার এইটি বৈশিষ্ট্য, সার্বভৌম ভট্টাচার্যের গৃহে এইভাবে তিনি ভোজন লীলা বিলাস করলেন এবং তার ফলে তাঁর প্রতি সার্বভৌম ভট্টাচার্যের প্রেমের মহিমা সকলের কাছে প্রকাশিত হল। তাৎপর্য শ্রীল প্রভুপাদ উল্লেখ করলেন, শাখা নির্ণয়ামৃত গ্রন্থে উল্লেখ করা হয়েছে, অমোঘ পণ্ডিতং বন্দে শ্রী গৌরৈর নাত্মসাৎ কৃতম প্রেম গদগদ সান্দ্রজ্ঞং পুলকাকুল বিগ্রহম। অমোঘ পণ্ডিতকে আমি আমার প্রণতি নিবেদন করি, যাকে শ্রী চৈতন্য মহাপ্রভু আত্মসাৎ করেছিলেন ভগবত প্রেমে গদগদ তাঁর শ্রী অঙ্গ নিরন্তর পুলকে আকুলিত। ষাঠীর মাতার প্রেম আর প্রভুর প্রসাদ, ভক্ত সম্বন্ধে যাহা খমিলয় অপরাধ। এভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি ষাঠীর মাতার প্রেম এবং অমোঘের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপার কথা বর্ণনা করলাম। অমোঘ সার্বভৌম ভট্টাচার্যের মতো মহান ভক্তের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন বলেই শ্রী চৈতন্য মহাপ্রভু তার অপরাধ ক্ষমা করেছিলেন। শ্রী প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করলেন, অমোঘ শ্রী চৈতন্য মহাপ্রভুর নিন্দা করায় অপরাধী হয়েছিল, অপরাধ ফলে তার প্রাণান্তক বিসূচিকা ব্যাধি হল। ব্যাধিগ্রস্ত হবার পর অমোঘ অপরাধ প্রশমনের সময় পাপিনী সার্বভৌম ভট্টাচার্য ও তার পত্নী শ্রী চৈতন্য মহাপ্রভু নিতান্ত কৃপার পাত্র ছিলেন। তাদের সম্বন্ধে মহাপ্রভু এই অপরাধ অমোঘের প্রতি দণ্ডবিধানের পরিবর্তে তার অপরাধ ক্ষমা করলেন এবং তার প্রাণ রক্ষা করে কৃষ্ণ ভক্তি দান করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি সার্বভৌম ভট্টাচার্যের পত্নীর প্রগাঢ় ভক্তির সম্বন্ধ, লৌকিক দৃষ্টিতে অমোঘ ছিলেন, তার অপরাধ ক্ষমা না করলে তার পালক সার্বভৌম ভট্টাচার্যের গৌণভাবে দণ্ডবিধান করা হয়, এই জন্য তাকে ক্ষমা করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ঐশ্বর্য গাম্ভীর্য ঔদার্য প্রকাশ করলেন। শ্রদ্ধা করি এই লীলা শুনে যেই জন, অচিরাত পায় সেই চৈতন্য চরণ। শ্রদ্ধা সহকারে যিনি এই লীলা শ্রবণ করেন তিনি অচিরেই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাদ পদ্ম আশ্রয় লাভ করেন। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শিল রূপ গোস্বামী এবং শিল রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপার প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি সার্বভৌম ভট্টাচার্যের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসাদ সেবা বর্ণনাকারী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার পঞ্চদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।